রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্দীলিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদিনী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্যে 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি।
শুরুতে যাব ইমরান ভাইয়ের কাছে আজকের বিষয় সম্পর্কে আলোকপাত করার জন্য।
তো শুরুতে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 15 ফারা সূরা বনী ইসরায়েলের 71 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ ফরমান কানজুল ঈমান থেকে অনুবাদ, যেই দিন আমি প্রত্যেক দলকে তাদের ইমাম সহকারে আহ্বান করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা
প্রত্যেক দলকে ইমাম সহকারে,
তাদের ইমাম সহকারে আহ্বান করা হবে। এই আয়াতে মোবারকার টিকার মধ্যে সদরুল আফাজিল মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে তিনি লেখেন, সেই ইমামের সাথে আহ্বান করা হবে,
আচ্ছা,
যার অনুসরণ সে দুনিয়াতে করত।
সুবহানাল্লাহ।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম শব্দটি দ্বারা সমসাময়িক সেই ইমামকে উদ্দেশ্য যার আহ্বানে পৃথিবীতে লোক চলত, তার ডাকে সাড়া দিয়ে
লোক
চলত, তাই সেই সত্যের আহ্বান করে থাকুক কিংবা বাতিলের। মোট কথা হলো, প্রত্যেক দল কিংবা গোষ্ঠী নিজ নিজ সর্দারের নিকট গিয়ে একত্রিত হবে, অর্থাৎ ইমামের নিকট গিয়ে একত্রিত হবে কাল কিয়ামতের ময়দানে,
দুনিয়াতে যার অনুসরণ
করা হয়েছে, যার আদেশ নির্দেশ অনুযায়ী তারা পৃথিবীতে চলত, আর তাদেরকে তার নাম ধরে আহ্বান করা হবে, বলা হবে হে অমুকের অনুসারীরা।
জি,
এখানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আহ্বান করবেন, যারা কাল কিয়ামতের ময়দানে যদি কোনো নেককার ব্যক্তির অনুসারী বলে আহ্বান করা হয়,
সুবহানাল্লাহ,
হেই গসবাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি অনুসারীরা
চলে আসো,
চলে আসো। আচ্ছা, এটা কোরআনুল কারীমের আয়াতের সরাসরি তাফসীরের মধ্যে এভাবে এসেছে, সাথে সাথে এই আয়াতে মোবারকার তাফসীরে নুরুল ইরফানের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি লেখেন, যে যাদেরকে কিয়ামতের দিন তাদের ইমামের সাথে উঠানো হবে, এটার তাফসীরে নুরুল ইরফানের মধ্যে তিনি লেখেন, এতে কি বোঝা গেল দুনিয়ার কোনো নেককার লোককে নিজের ইমাম বানিয়ে নেওয়া উচিত?
জি,
দুনিয়ার কোনো নেককার লোককে
অনুসরণ করা উচিত,
অনুসরণ করা উচিত, নিজের ইমাম বানিয়ে নেওয়া উচিত। শরীয়তের বেলায় মাজহাবের ইমামের অনুসরণ এবং তরিকতের বেলায় কামিল সুন্নি ফিরকে গ্রহণ করা উচিত, যাতে যাতে হাসর নেককার লোকদের সাথে হয়। যদি কারো নেককার ইমাম থাকে তবে তার ইমাম হবে হাসরের সাথে, বা নেককার ইমাম হয় তাহলে সে ইমামের সাথে তার কি হবে?
হাসর
হবে। আর যদি না হয় তাহলে তার ইমাম হবে শয়তান। আল্লাহু আকবার। তো তিনি বলেন যে এই আয়াতে তাকলিদ বায়াত ও মুরিদ হওয়ার সব কয়েকটি বিষয়ে আলোচনা এসেছে, যারা আমরা মাজাবের ইমামদেরকে অনুসরণ করি, যারা আমরা তরিকতের ইমামদেরকে অনুসরণ করি, বিশেষ করে তাদের ক্ষেত্রে এই আয়াত মোবারকার আলোচনা।
আসলে এখানে কাউকে না কাউকে আমাকে অনুসরণ তো করতে হবে, কারণ আপনি দেখবেন যে যেমন ফর এক্সাম্পল নামাজের ব্যাপারে, এখন কেউ যদি বলে যে আমি বাস কোরআনকে মানি আর কাউকে মানতে পারবো না,
জি,
তো কোরআনের মধ্যে নামাজ কায়েম করার জন্য বলা হয়েছে রুকু করো রুকুকারীদের সাথে, সেজদা করো সেজদা
জি
কারীদের সাথে। এখন কয় রাকাত পড়বো, সেজদা কিভাবে করব, সেজদার তসবি কি পড়বো, তো রুকুতে কিভাবে যাব, কয়টি হাড্ডি দ্বারা রুকু করব, ইত্যাদি ইত্যাদি সকল কিছু তো আমাদেরকে কোরআন ও হাদিস ইজমা কিয়াস দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন এই মাজহাবের ইমামগণ, ইজতেহাদ করে বুঝিয়েছেন যারা মুস্তাহিদ ছিলেন। তো সেক্ষেত্রে আমাদেরকে তো তাদেরকে অবশ্যই মান্য করতে হবে, আমাদের তাকলিদ অবশ্যই করতে হবে, মাজহাব তো অবশ্যই মানতে হবে, যে কোনো একটা চারটা মাজহাব যেহেতু, সেই মাজহাবের একটা মাজহাব অবশ্যই আমাদেরকে মানতে হবে, না হলে তো আমরা পথভ্রষ্ট হয়ে যাবো, আমরা তো নিজেরা তো কিছু আমরা বের করতে পারবো না।
এক্ষেত্রে এখানে আমি চাচ্ছি আরেকটি আয়াতে মোবারকা এড করার জন্য।
জি জি,
আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে আরেকটি জায়গার মধ্যে এই আয়াতে মোবারকা শোনার সাথে সাথে হয়তো যাদের মনে অনেক সময় আল্লাহ তাআলার ফানা শয়তানি ওয়াসওয়াসার কারণে হোক, যেভাবে হোক, অনেক সময় একটি শব্দ শোনা যায় আল্লাহ আল্লাহ রসুলকে মানলে হয়ে যায়, বাকি কী প্রয়োজন, অন্যদিকে যাওয়ার কী প্রয়োজন। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ ফরমান, হে ইমানদারগণ, নির্দেশ মান্য করো আল্লাহর এবং নির্দেশ মান্য করো তার রসুলের এবং তোমাদের মধ্যে যোগ্য ব্যক্তিদের,
যোগ্য ব্যক্তিদের।
এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে যারা ইমানদার, যারা ইমান এনেছে, তো তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইত্তেবা করো, এরপরে আল্লাহ রসুলের ইত্তেবা করো, এবং তোমাদের মধ্যে যোগ্য ব্যক্তি যারা, ওই সকল যোগ্য ব্যক্তিদের তোমরা কি করো,
ইত্তেবা করো।
স্বাভাবিকভাবে যখন ওই যোগ্য ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অনুসারী হয়, আর ওই ব্যক্তিকে যে অনুসরণ করে সেও কিন্তু মূলত আল্লাহ এবং তার রসুলের অনুসারী হয়ে যায়।
জি,
যেমন আমরা যারা সাধারণ যারা এক ব্যক্তি সে নামাজ পড়ে, আর তার সাথে যারা নর্মালিভাবে চলাফেরা শুরু করে তখন তারাও নামাজ পড়া শুরু করে, তাহলে এই ক্ষেত্রে যদি একজন সাধারণ মানুষ একজন সাধারণ নামাজির সাথে চলার মাধ্যমে তার মধ্যে যদি নামাজের মহাব্বত চলে আসে, একজন সাধারণ মানুষ একজন সাধারণ রোজাদারের সাথে চলার কারণে যদি তার রোজার অভ্যাস চলে আসে, একজন সাধারণ মানুষ আরেকজন সাধারণ মানুষের যে আমলদার যে গুনাহ থেকে বাঁচে তার সাথে চলার কারণে যদি সেও নেককার হয়ে যায়, তাহলে ওই সকল যোগ্য ব্যক্তি যারা, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্বাচন করে নিয়েছেন, আপনার শরীয়তের অসংখ্য ইমাম, তরিকতের অসংখ্য ইমাম, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বন্ধু বানিয়ে নিয়েছেন, নিজের মেহবুব বানিয়ে নিয়েছেন, তাদেরকে যদি কেউ অনুকরণ করে দেখা যায় আপনার ইসলামের ইতিহাসের মধ্যে পাওয়া যায় অসংখ্য পথভ্রষ্ট লোক, যারা ইসলামের নূর থেকে যারা দূরে ছিল, ইসলামের আলো থেকে যারা দূরে ছিল, যারা গুমরাহির মধ্যে ছিল, ওই সকল গুমরাহী ব্যক্তি বলেন, পথভ্রষ্ট ব্যক্তি বলেন, অন্ধকার থেকে আলোর পিছনে আসার একটা কারণ সে কোনো না কোনো মহান ব্যক্তির সৌবত সে পেয়েছে।
জি,
কোনো না কোনো মহান ব্যক্তির সৌবত পাওয়ার বরকতে, সংস্পর্শ পাওয়ার বরকতে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে সাধারণ মানুষ সে নেক আমল করা শুরু করে দেয়।
আপনারা দেখেছেন রমজানুল মোবারকের প্রতিটি সময় রহমত ও বরকতময় এবং ফজিলত দ্বারা সম্বলিত সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
আমাদের সাথে রিয়াজ ভাই রয়েছেন, শুরুতে কিছু মাদানী ফুল নেই। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহ 7 বছরের বয়স থেকে তিনি মাহে রমজানে রোজা রাখতে শুরু করেছেন। ওনার ভাতিজা হাসনাইন রাজা খান আলী রহমতুর রহমান তিনি বলেন যে আমি কখনো শুনিনি, ওনার বড় থেকেও, আলা হযরতের বড় যারা ছিলেন তাদের থেকেও, ওনার সমবয়সী যারা ছিল তাদের থেকে এবং ওনার ছোট যারা ছিল তাদের থেকেও আমি কখনো শুনিনি যে আলা হযরত কোনোদিন রোজা কাজা করেছে।
আল্লাহ আল্লাহ,
7 বছর বয়স থেকে একজন ছোট মাদানী মনে রোজা রাখতে শুরু করেছেন, এবং যেদিন প্রথম রোজা রেখেছিলেন ঘরের সদস্য যারা ছিলেন তারা আয়োজন করেছিলেন যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা ছোট ওনাদের ঘরের মধ্যে সন্তান তিনি রোজা রাখবেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি যেদিন আয়োজন ছিল রোজা রেখে দিলেন, এবং প্রচণ্ড গরম ছিল, ওনার বাবা যখন দেখলো যে ওনার চেহারা দেখে যে মনে হয় রোজার একটি প্রভাব পড়ে গিয়েছে, হয়তো বা এত সারাক্ষণ এত দীর্ঘক্ষণ রোজা নাও রাখতে পারে, বিদায় ওনাকে একটি রুমের মধ্যে নিয়ে গেলেন এবং তাকে বললেন যে তুমি খেয়ে নাও। তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা বললেন আমি তো রোজা রেখেছি। তখন ওনার আব্বা বললেন বাচ্চাদের রোজা এরকমই হয়, তুমি খেয়ে নাও। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা বললেন যে না, আমি রোজা রেখেছি, আমি খাবো না। তো উনি মনে করলেন যে হয়তোবা সে লজ্জিত হচ্ছে, কেউ দেখে নিবে। তো তিনি বললেন এখানে কেউ দেখে না, তুমি খেয়ে নাও, অসুবিধা নেই। তখন তিনি বলেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য আমি রোজা রেখেছি, সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে দেখেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই মাহবুব, এই প্রিয় ওলির চিন্তা ভাবনা দেখুন, ছোট বয়স কিন্তু তার চিন্তাধারা কি, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। তো যার ছোট বয়স থেকে এই চিন্তাধারা যে আমি আল্লাহর জন্য রেখেছি এবং আমার আল্লাহ আমাকে দেখছেন। আজকে অনেকে আছে জাকির ভাই যারা বয়স হয়ে গিয়েছে কিন্তু এখনো আপনার প্রকাশ্যভাবে তারা হোটেলে বসে, বিভিন্ন জায়গায় বসে তারা খাওয়া দাওয়ার মধ্যে এখনো ব্যস্ততা দেখাচ্ছে। আল্লাহ না করুক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি কিয়ামতের দিন যদি পাকড়াও করে, আমাদের কেমন অবস্থা হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের উপর রোজা ফরজ করে আমাদের উপর দয়া করেছেন, হাকিকতে দয়া হয়েছে, এমন দয়া হয়েছে যে শরীর স্বাস্থ্য আমাদের ভালো থাকে এবং কিয়ামতের দিন নাজাতের একটি ওসিলা এবং 11টি মাস আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একটি অনুমতি প্রদান করেছেন যে তোমরা খাও, হালাল উপার্জন করো, হালাল খাও, উৎসাহ দিয়েছেন, অনুমতি দিয়েছেন। একটি মাস, তাও আপনার 12 থেকে 15 ঘন্টা দিনের বেলায় নিষেধ করা হয়েছে, তারপরেও আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে হুকুম, এর উপর আমরা অনেকে আছে যারা আমল করছি না এবং কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে যে জবাব দিতে হবে সেদিকে আমাদের কোনো মনোযোগ নেই, কোনো খেয়াল নেই। অথচ আলা হযরত রহমতুল্লাহ তাআলার জীবনী থেকে আমরা জানতে পারলাম ছোট বয়সে তিনার চিন্তাধারা ছিল যে কেউ দেখে না কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখছে।
তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
আমার প্রিয় নবী হুজুর পুনর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে শুভাগমন করেছেন, এই জন্য যেন আমরা উত্তম চরিত্র কি, উত্তম চরিত্র কাকে বলে, উত্তম চরিত্রের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার সেটা জানানোর জন্য এবং শেখানোর জন্য। আমার প্রিয় নবী হুজুর পুনর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কিভাবে মিশুক প্রকৃতির ছিলেন, কিভাবে মিশতেন মানুষকে, কিভাবে সময় দিতেন, তাদেরকে সুন্দরভাবে আচরণ করতেন, সেটা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে শিফা শরীফ নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী হুজুর পুনর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও উত্তম চরিত্র সম্পন্ন আর কেউ ছিল না।
সুবহানাল্লাহ।
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামগণ অথবা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সদস্যদের মধ্যেও যে কেউ আমার প্রিয় নবী হুজুর পুনর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদের সাথে এত চমৎকারভাবে মিশতেন, তাদের আহ্বানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে সাড়া দিতেন।
সুবহানাল্লাহ।
আসলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দুজাহানের বাদশাহ। শাহরুখ ভাই,
জি,
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশাহ হয়েও আপন গোলামদেরকে, পরিবারের সদস্যদেরকে লব্বাইক বলে সাড়া দিচ্ছেন।
আল্লাহ আল্লাহ।
কেমন মিশুক ছিলেন এবং সবার সাথে কিভাবে মিশে যেতেন। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন থেকে মুসলমান হয়েছি কখনো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে আমাকে বাধা প্রদান করা হয়নি। অর্থাৎ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যতবারই গিয়েছি আমাকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
সুবহানাল্লাহ।
আর বলা হচ্ছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের যখনই আমার দিদার হতো, তখনই আমি দেখতাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে মুস্কি হেসে কথা বলছেন, আমার দিকে মুস্কি হেসে দেখছেন, অর্থাৎ আমার দিকে যখনই তাকাচ্ছিলেন মুস্কি হাসি অবস্থায় তাকাচ্ছেন।
সুবহানাল্লাহ।
আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের সাথেও একটু খুশতবিয়ে এই করতেন, অর্থাৎ একটু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে, খুশির বিষয় নিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আনন্দ প্রকাশ করতেন।
জি,
আর সবার সাথে মিলে জুলে থাকতেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী থাকা পছন্দ করতেন, বেশিরভাগ সময় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে সাথে নিয়ে মিলেমিশে থাকতেন।
জি,
আর সবার সাথে কথা বলতেন।
আল্লাহ আল্লাহ,
সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের বাচ্চারা যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতো, তখন ওই বাচ্চাদের সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে কথা বলতেন,
সুবহানাল্লাহ
কেমন আছেন, এদের সাথেও খুব সুন্দরভাবে আচরণ করতেন। আর তাদের ওই বাচ্চাদেরকে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের বাচ্চাদেরকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন কোল মোবারকের উপর নিয়ে নিতেন,
সুবহানাল্লাহ,
তাদেরকে কোলের উপর নিতেন, তাদেরকে অনেক সময় কাঁধে নিতেন, আর তাদেরকে যে কোনো সময় তাদের পক্ষ থেকে কোনো দাওয়াত আসবে, সেটা সম্পদশালী সাহাবি হোক, সেটা গরিব সাহাবি হোক, সেটা ওই মদিনা শরীফের মধ্যে যত যে কেউ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দাওয়াত কবুল করতেন,
সুবহানাল্লাহ।
আর মদিনা শরীফের একদম সর্বশেষ প্রান্তে
জি
কোন ব্যক্তিও যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যিনি আসা যাওয়া করেন, উনিও যদি অসুস্থ হতেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খবরাখবর নিতেন এবং তারা কেন আসছে না সেটার ব্যাপারে সবসময় একটা খবরাখবর রেখে তাদের মন খুশি করতেন। সর্বে দেখেন আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উত্তম চরিত্র অধিকারী ছিলেন, কেমন মিশুক ছিলেন, এটার বর্ণনা করতে গিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কোনো ব্যক্তি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে কোনো কানাগুষা করতেন, অর্থাৎ কানে 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 মুখে যেটা কথা বলে, আমরা কানে কথা বলে কানাগুষা যেটাকে বলে, ওরকম কথাবার্তা বলতেন, তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্যন্ত নিজের মাথা মুবারক তার মুখ মুখ তার মুখ থেকে সরাতেন না যতক্ষণ পর্যন্ত তার কথা শেষ হতো না। কেমন অধিকার ছিলেন শাহরুখ ভাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারকের মধ্যে যে কোনো ব্যক্তি যখনই কথা বলতো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ সহকারে শুনতেন এবং কান মুবারক তাদের মুখ থেকে সরাতেন না। আর আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে যখনই কোন সাহাবায়ে কেরাম আসতেন, কোন ব্যক্তি আসতেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রথমে সালাম দিতেন,
সুবহানাল্লাহ,
আর তাদের সাথে মুসাফাহা করতেন। আর অধিকাংশ সময় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসা লোকদের জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাদর মোবারক দিয়ে দিতেন,
সুবহানাল্লাহ।
আরো বিভিন্ন সুন্দর সুন্দর ঘটনার মধ্যে এটাও রয়েছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিভিন্ন উপাধি দ্বারা ডাকতেন।
আচ্ছা,
মনে করেন কাউকে, যেমন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আবু তুরাব,
আবু তুরাব,
এভাবে সুন্দর সুন্দর উপাধি দ্বারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকতেন এবং তাদেরকে মন খুশি করতেন,
সুবহানাল্লাহ।
আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা উত্তম অভ্যাস এটা ছিল যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি কোনো কথা বলার চেষ্টা করত, কথা বলতো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা কাটতেন না,
শুনতেন,
তো মনোযোগ সহকারে, যতক্ষণ পর্যন্ত তার কথা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মনোযোগ সহকারে
শুনতেন, সুবহানাল্লাহ।
এটা একটু চিন্তা করা দরকার, আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আজকে অনুষ্ঠান দেখছি, এগুলো একে তো আমরা মিশুকতা সম্পর্কে শুনছি, এখানে আমাদের জন্য অনেক মেসেজ রয়েছে, এগুলো আমরা চিন্তা করি এই অভ্যাসগুলো আমাদের মধ্যে আছে কিনা। এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মিশুক ছিলেন যে অনেক সময় মদিনা শরীফের বিভিন্ন ব্যক্তিরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তানা শরীফের মধ্যে, ঘর মুবারকের মধ্যে চলে আসতো,
সুবহানাল্লাহ।
কি জন্য আসতো শাহরুখ ভাই? আসতো এই জন্য যে তারা তাদের পানির পাত্রগুলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের সামনে রেখে দিত,
সুবহানাল্লাহ,
দরজার সামনে রেখে দিত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রত্যেকটা পাত্রের মধ্যে আপন হাত মুবারক লাগিয়ে দিত আর ওই পানিকে বরকতওয়ালা বানিয়ে দিত।
আল্লাহ আল্লাহ,
যারা আসতো তারা মহব্বত সহকারে আসতো যে দুজাহারের বাদশাহ রহমতুল্লিল আলমিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক যদি আমাদের পাত্রের উপর লাগে, আমাদের পানির মধ্যে লাগে, তাহলে আমাদের পানিগুলো বরকতওয়ালা হয়ে যাবে আর ওই পানি পান করলে ইনশাআল্লাহ আমাদের জন্য শিফা হিসেবে কাজ করবে। শাহরুখ ভাই দেখেন, আমি দুটা রিওয়ায়ত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উদ্দেশ্যে আপনার মাধ্যমে পেশ করলাম। শিফা শরীফের মধ্যে রিওয়ায়ত রয়েছে, এবং এই যেটা রিওয়ায়েত পেশ করলাম এটাও শিফা শরীফের রিওয়ায়েত। এই দুইটা জিনিস যদি আমরা দেখি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নিষ্ঠ ছিলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে প্রথমে সালাম
করতেন, সালাম দিতেন
এবং আরেকটা সবার সাথে মুস্কি হেসে কথা বলতেন।
অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে। চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি।
সুস্থতা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় একটি নিয়ামত। আর এই নিয়ামত এর যে গুরুত্ব রয়েছে, এর যে সিগনিফিকেন্স রয়েছে, এর আহমিয়াত, এটা কিন্তু মানুষ অসুস্থ হলে বুঝতে পারে সুস্থতা কত বড়
নিয়ামত।
কাজেই সুস্থতা এবং অসুস্থতা এটাও কিন্তু জীবনেরই একটা অংশ, ইটস এ পার্ট অফ লাইফ। কাজেই বান্দা যখন সুস্থ অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করবে, অসুস্থ অবস্থাতেও তার শুকরিয়া জ্ঞাপন করা উচিত। তা কাজেই এই সুস্থতা এবং অসুস্থতা এই দুটি হচ্ছে জীবনের একই মুদ্রার দুটি পিঠ।
আচ্ছা,
তো এই অসুস্থতার মধ্যে কি কল্যাণ রয়েছে, কি ফজিলত রয়েছে, ওই সকল ব্যক্তির পক্ষে জানা সম্ভব নয় যাদের মধ্যে ইলমে দীন এর দৈন্যতা রয়েছে, অভাব রয়েছে, ল্যাকিং রয়েছে। তো অসুস্থতাও যে মানুষের জন্য কল্যাণকর হতে পারে, অসুস্থতাও যে মানুষের জন্য ফজিলতপূর্ণ হতে পারে, অসুস্থতাও যে মানুষের জন্য ক্ষমার মাগফিরাতের মাধ্যম হতে পারে, সে বিষয়ে কিন্তু হাদিসে পাকে, কোরআনের মধ্যে হাদিসে পাকে এসেছে, বহু জায়গায় এসেছে। যেমন আল মুস্তাদরাক কিতাবের মধ্যে প্রথম খণ্ডে বর্ণিত হাদিসে মোবারকা, আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাকে অসুস্থতার মাঝে লিপ্ত রাখেন যতক্ষণ তার সমস্ত গুনাহ মোচন করে দেয়া না হয়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যতক্ষণ পর্যন্ত তার গুনাহ মোচন হবে না, এটা কিন্তু একজন অসুস্থ ব্যক্তির জন্য অনেক বড় সুসংবাদ রয়েছে, অনেক বড়।
অবশ্যই
দেখুন, মানুষ কিন্তু গুনাহ থেকে মুক্ত নয়, সাধারণ মানুষ যারা, আম্বিয়া ইকরামের কথা আলাদা,
জিনের তো নিষ্পাপ।
হ্যাঁ, আম্বিয়া ইকরাম, সকল আম্বিয়া ইকরাম হচ্ছেন নিষ্পাপ। আর আপনার আমার নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন সাইয়্যাদুল মাসুমিন, নিষ্পাপদের সরদার। তো কাজেই আমি সাধারণ মানুষের কথা আলোচনা করছি, যে কোনো সাধারণ মানুষই কিন্তু গুনাহ থেকে
মুক্ত নয়।
অবশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে সুরক্ষিত রাখেন, যেমন আউলিয়া কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আউলিয়া কেরামদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। এই অসুস্থতা বান্দার জন্য কখনো কখনো কল্যাণ বয়ে আনে। আল্লাহ নবী ইরশাদ করেন, যখন মুমিন ব্যক্তি অসুস্থ হয় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে গুনাহ থেকে এমনভাবে পবিত্র করেন যেভাবে আগুনের চুল্লি লোহা থেকে মরিচা পরিষ্কার করে থাকেন। লোহার মধ্যে যেমন মরিচা পড়ে, জং লেগে যায়, ঠিক তদ্রূপ বান্দা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করে, মা বাবার অবাধ্য হয়ে যায়, শরীয়তের বিধি বিধানের প্রতি কোনো তোয়াক্কা না করে যখন সে গুনাহ করতে থাকে, কি সগীরা কি কবিরা, কি ছোট কি বড়, হ্যাঁ, জেনে না জেনে, জানতে অজান্তে যখন সে গুনাহ করতেই থাকে, তখন তার অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়।
আচ্ছা,
তো এই মরিচাটা পরিষ্কার হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পবিত্র করে তোলেন, যেভাবে আগুনের মরিচা, যেভাবে আগুনের চুল্লি লোহার মরিচাকে
দূর করে দেয়।
প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর, তন্মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
যখন আমরা কেউ মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তিকে আমরা কবর দিয়ে আসি, তো কিতাবের মধ্যে রয়েছে ওই কবরস্থানের মধ্যে একজন এমন একজন ফেরেশতা রয়েছে, যে আমরা যখন কেউ মারা গেল তাকে কবরের মধ্যে রেখে দিলাম, তাকে মাটি চাপা দিয়ে দেওয়া হলো, যখন ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা বা যারাই ওই ব্যক্তিকে মাটি দেওয়ার পর চলে আসে, তো চলে আসার সময়
একজন ফেরেশতা তাকে ওই ফেরেশতা একটি কাজ করে থাকে, সেটি কি? সেটি হচ্ছে ওই ফেরেশতা ওই মৃত ব্যক্তির কবর থেকে কিছু মাটি নেয়, এক মুষ্টি মাটি নেয়। মাটি নেওয়ার পরে যে সকল কবরবাসীরা এই ব্যক্তিকে কবর দিয়ে চলে যাচ্ছে তাদের দিকে এই মাটিগুলা ছুঁড়ে মারে। ছুঁড়ে মারার পর ওই ফেরেশতা এই কথাটা বলে যে তোমরা দুনিয়ার দিকে ছুটে যাও, দুনিয়ার দিকে যাও এবং এই কবরবাসীকে ভুলে যাও। আল্লাহু আকবার। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তোবা এই বিষয়টা আজকে আমরাও করে থাকি যে আমরা যখন কোনো ব্যক্তিকে কবর দিয়ে আসি, আমরা ওই কবর যাকে কবর দিয়ে চলে এসি তাকে আমরা ভুলে যাই, এমনকি ওই দুনিয়ার দিকে আমরা আবারও ব্যস্ত হয়ে যাই, যে দুনিয়া হয়তোবা দেখা যায় আমাদের কবরকে অন্ধকার করে থাকে, যে দুনিয়ার মধ্যে মানুষ বিভিন্ন গুনাহের কাজ করে কবরকে অন্ধকার করে, সে কবরকেও আমরা বলে যাই এবং দুনিয়ার দিকে আমরা ব্যস্ত হয়ে পড়ি যেই এই ফেরেশতাটা কি এই কথাটা বলে থাকে। কিন্তু আজকে দেখেন কোন মানুষ মারা যাচ্ছে তা থেকে আমরা শিক্ষা নিই না। আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমিও একদিন এই ব্যক্তির মতো মৃত্যুবরণ করব। সেটা হতে পারে আজ এক্ষুনি, অথবা হতে পারে সেটা কাল। কেননা মৃত্যু কখন আসে তার কোনো নির্দিষ্ট সময় নেই, যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে এই মৃত্যু আসতে পারে। আমরাও ঠিক আমাদের আত্মীয় স্বজন বাবা মাকে হয়তো বা কেউ কেউ বাবা মা নেই আজকে, কেউ দাদা দাদি নেই আজকে, তাদেরকে আমরা কবর দিয়ে এসেছি ঠিকই, এটা থেকে আমরা শিক্ষা নিই নাই যে আমার থেকেও একদিন এই মাটির নিচে এই কবর আমার থেকে থাকতে হবে। তো প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরও সেই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। আমরা যেন সেই কবরের যেই সফর রয়েছে আখিরাতের সফর, এই সফরের মধ্যে যেই মাল সামগ্রী যে সামান বলা হয়, সেই সামানটা হচ্ছে ন্যাক আমল। আমার দুনিয়া তাকে যতটুকু ন্যাক আমল করবে এই ন্যাক আমলই আমার সাথে কবরের মধ্যে যাবে, আর কোনো কিছুই নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে সৎকারে জারিয়া যে আমল রয়েছে বিভিন্ন যে আমল করা দুনিয়াতে, এমন কিছু রেখে যাওয়া, এমন কিছু আমল করে যাওয়া যা আমি ইন্তেকাল করলেও সেই আমলগুলো আমার কবরের মধ্যে পৌঁছে থাকবে, সেগুলোকে সৎকারে জারিয়াও বলে থাকে, বা ন্যাক আমল যা কখনো বন্ধ হবে না, কেয়ামত পর্যন্ত চলতে থাকবে, এরকম কিছু আমল রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবরের প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করার তৌফিক দান করুক।
প্রতিদিন রাতে সরাসরি আমির আহলে সুন্নাতের জ্ঞান ও প্রজ্ঞা সম্বলিত মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
আল্লাহ করিম আপনি জায়েজ মুরাদে পুরি ফরমায়, ইসকে লিয়ে আল্লাহ কি জনাব সে দোয়া জারি রাখে। জুম্মে কো আসর কে বাদ উসি জগহ বেঠ কর ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ये बार बार पढ़ते रहें, बीच में अव्वल आखिर कुछ दुरुस्त भी पढ़ लें और सूरज डूबने का यकीन हो जाए तो अपनी जायज हाजत के लिए दुआ मांगे। तो इंशाअल्लाह आपकी हाजत आपके हक में बेहतर होगा तो पूरी हो जाएगी इंशाअल्लाह। और जुमुआ को बेहतर है, इसके अलावा अगर रोज करें तब भी सही है यही अमल। सलातुल हज्जत भी हदीस पाक में आई है, ये भी पढ़ सकते हैं। इसका तरीका मदनी पंचसूरा में होगा तो उसमें देखकर सलातुल हज्जत पढ़ें अल्लाह करेगा तो आपकी मुराद अगर आपके हक में बेहतर होगी। हमेशा यानी कि जिद ना की जाए, अल्लाह की बारगाह में अर्ज किया जाए या अल्लाह मेरे हक में बेहतर हो तो मेरी हाजत पूरी हो जाए। अब कोई समझे कि बोलेगे मुझे बहुत सारी दौलत मिल जाए मैं मालदार हो जाऊं, इसमें भी दुआ यही करे कि मेरे हक में बेहतर हो तो मैं मालदार हो जाऊं। कि हो सकता है मालदार तो हो जाए बंदा, दुआ कबूल हो जाए, और उस मालदार की वजह से अगर तकब्बुर में आ गया, गुनाहों में पड़ गया, कि मालदार के लिए गुनाह करना, बाज ऐसे गुनाह होते हैं, कई गुनाह बल्कि ऐसे होते हैं जो मालदारी की वजह से हो सकते हैं, गुर्बत की वजह से नहीं हो सकते। इसलिए हमेशा अल्लाह ताला से यही अर्ज किया जाए कि वो हमारी बेहतरी पर नजर फरमाए, जो हमारे हक में बेहतर हो वो करे।
रमजान 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 रमजान।